বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 2 সেপ্টেম্বর, 18 ভাদ্র এবং ফার্সি 11 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজ এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, মানবাধিকারের প্রতি আফগান তালিবানদের সম্মান দেখানোর উপর আন্তর্জাতিক সাহায্যের বিষয়টি নির্ভর করছে বলে পাক পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম জয়নুল আবেদিন আলাইসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তে কাজ রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতার অচলাবস্থার জন্য পাশ্চাত্যকে দায়ী করল তেহরান। সামরিক সক্ষমতার জন্য বিদেশ নির্ভর নয় ইরান, জানালেন সেনাপ্রধান। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ, মন্তব্য মির্জা ফখরুলের। অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা দখল করতে মরিয়া বিএনপি, অভিযোগ করলেন সেতুমন্ত্রী। তালেবান নেতার সঙ্গে কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ। তালেবান প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করতে নয়াদিল্লির প্রতি ওআইসির আহ্বান। এবং আফগানিস্তানে আগামী 2 দিনের মধ্যে সরকার গঠিত হবে বলে জানালেন তালেবান নেতা স্তানাকজাই। সরকারে নারীর অংশগ্রহণ থাকবে বলে আশ্বাস। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন 2015 সালের সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য আমেরিকার পক্ষ থেকে আইন লঙ্ঘন এবং ইউরোপীয় দেশগুলোর নিষ্ক্রিয়তা দায়ী। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভস লাদ্রিয়ার সঙ্গে টেলিফোন আলাপে আমির আবদুল্লাহিয়ান একথা বলেন। টেলিফোন আলাপে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। আবদুল্লাহিয়ান জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে বর্তমান স্থিতাবস্থা সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার বর্তমান প্রশাসনও ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে এবং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর বিপরীতে তিনি ইউরোপের দেশগুলোকে গঠনমূলক ভূমিকা রাখার পরামর্শ দেন। পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়ে আমেরিকা এবং ইউরোপ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনেরও আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ প্রয়োজনীয় সরঞ্জামের বেশিরভাগই দেশীয় প্রযুক্তিতে তৈরি। এ কারণে শত্রুরা ইরানের কিছুই করতে পারবে না। তিনি আজ সাংবাদিকদের আরও বলেছেন, শত্রুদের হুমকির কারণে ইরান সব ক্ষেত্রে শক্তি ও সক্ষমতা অর্জন করতে পেরেছে। মুসাভি বলেন, শত্রুদের হুমকির কারণে ইরান প্রথম থেকে চেষ্টা করেছে বিদেশ নির্ভরতা কমাতে। তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা ক্রমেই বাড়ছে। সামরিক বিশেষজ্ঞরাও এখন স্বীকার করছে যে এই অঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শীর্ষ অবস্থানে রয়েছে। ইরান থেকে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করা তেলবাহী জাহাজটি সিরিয়ার পানি সীমায় প্রবেশ করেছে। বৈরুত থেকে প্রকাশিত দৈনিক আল আখবার পত্রিকা এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ইরানি জাহাজ থেকে সিরিয়ার বন্দরে এই তেল খালাস করা হবে এবং পরে ট্যাঙ্কারের মাধ্যমে তা লেবাননে নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, শিগগিরই ইরানের আরও দুটি জাহাজ সিরিয়ার বন্দরে পৌঁছাবে এবং সেখানে তেল খালাসের পর একই প্রক্রিয়ায় লেবাননে নেওয়া হবে। এছাড়া ইরান থেকে শিগগিরই তেলবাহী চতুর্থ জাহাজ রওনা দেবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়ে 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে মরিয়া বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তিনি বিএনপি মহাসচিবের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন, যেখানে মির্জা ফখরুল বলেছিলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে মরিয়া বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ওবায়দুল কাদের বিএনপি নেতৃবৃন্দের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনায় বিশ্বাসী সকল মানুষকে আহ্বান জানান। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার প্রাকালে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য বিবৃতির মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছে। গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ এই বিবৃতি প্রদান করেছেন। উল্লেখ্য, বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে উপস্থিত সাংবাদিকদেরকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ। মির্জা ফখরুল আরও বলেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে এ জাতি যে অধিকারগুলো অর্জন করেছিল সে অধিকারগুলো তারা হারিয়ে ফেলেছে। আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে নির্বাচন হয় না, নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুরো প্রশাসনকে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সার্বিক অর্থে ছদ্মবেশী একটি একদলীয় শাসন ব্যবস্থা দেশে প্রতিষ্ঠা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ যখন দেশে গণতান্ত্রিক কৃষ্টি ও সংস্কৃতির ভিত্তি সুসংহত, তখন গণতন্ত্র হত্যাকারী বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি অত্যন্ত লজ্জাকর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেদেশ সফরের জন্য ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে আফগানিস্তান থেকে ভারতের ফিরতি ফ্লাইট চলাচলে সহযোগিতা করার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর এক টুইটে এস জয়শঙ্কর বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে সমঝোতা হয়েছে, এছাড়া আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে। এ সময় আফগানিস্তান ইস্যুতে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পরামর্শের উপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এ সময় আফগানিস্তান ইস্যুতে বলেন, আফগানিস্তানের সব পক্ষের অংশগ্রহণে একটি সরকার গঠন হওয়া উচিত বলে মনে করে তেহরান। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কে কেউ ভয় পাচ্ছে না। সিবিআই তে যথেষ্ট দক্ষ ভালো অফিসার আছে, কিন্তু সমস্যা হচ্ছে বিজেপি ন্যাক্কারজনকভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোর বা অন্যান্য স্বশাসিত সংস্থাগুলোর অপব্যবহার করছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আদালত সব তথ্য থেকে 16 জনের হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট দিয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। যারা বলতেন সিবিআই কাজ করতে পারে না, তদন্ত শেষ করতে পারে না, তারাই এখন সিবিআই এর ভয় করছেন। বাঁচার শেষ চেষ্টা হিসেবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে বলে তিনি অভিযোগ করেন। তালেবান সন্ত্রাসী সংগঠন কিনা সে বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিএমপি। কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানাকজাইয়ের সঙ্গে দোহায় সাক্ষাৎ করার পর নয়াদিল্লির প্রতি ওই আহ্বান জানালেন ওয়াইসি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, তালেবান সন্ত্রাসী সংগঠন কিনা সেই বিষয়ে ভারতের অবস্থানে স্পষ্ট করা উচিত। তিনি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। আফগানিস্তানে আটকা পড়া ভারতীয়দের নিরাপদ প্রত্যাবাসন সহ অন্যান্য ইস্যুতে গত মঙ্গলবার কাতারে ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানিক জায়ের সঙ্গে দোহায় সাক্ষাৎ করেন। কোনো তালেবান নেতার সঙ্গে এটি ছিল ভারত সরকারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। ভারতের বিভিন্ন বিরোধী দল ওই বৈঠককে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছে। এ প্রসঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, তিনি বলেন, দেশের নিরাপত্তার বিষয়ে সরকারকে এই বিষয়ে জবাব দিতে হবে। তালেবান নেতার সঙ্গে সংলাপ প্রসঙ্গে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন,
আমাদের ভারতের রাষ্ট্রদূতই কথা বলেছেন তালেবানের দূতের সাথে, এবং সেটা একটা ভালো ব্যাপার, কারণ কমিউনিকেশন বন্ধ কখনোই করা উচিত না। কারণ দেখুন, এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কমিউনিকেশন বন্ধ করে দিই তাহলে তো সবথেকে সুবিধা হবে পাকিস্তানের,
বলছিলেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতে বলেছেন, ভালো তালেবান খারাপ তালেবান বলে কিছু হয় না, হয় তুমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয় সন্ত্রাসবাদের পক্ষে, এর মাঝামাঝি কিছু নেই। এবার তালেবানের সঙ্গে বৈঠকের পরে বিরোধীদের প্রশ্ন, মোদী সরকার কি তাহলে আর তালেবানকে সন্ত্রাসবাদী বলে মনে করছে না? জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলেন, তালেবান হয় সন্ত্রাসী সংগঠন নচেত নয়, সরকার স্পষ্ট করুক আমরা তালেবানকে কি চোখে দেখছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। আগামী দুদিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার গঠিত হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন এই গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানাকজাই। কাতারের রাজধানী দোহায় তালেবানের অন্যতম এই আলোচক বলেছেন, আফগানিস্তানের নয়া সরকার হবে অংশগ্রহণমূলক, যেখানে নারীদের অংশগ্রহণ থাকবে। তবে তালেবান মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি থাকবে না, বরং পরবর্তী পর্যায়ের কর্মকর্তাদের তালিকায় তাদের নাম থাকবে। আর যেসব নারী মার্কিন সমর্থিত সাবেক সরকারকে সহযোগিতা করেছে তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হবে না। তালেবানের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, হিজাব পরিধানের শর্তে নারীরা চাকরি করার সুযোগ পাবেন এবং তাদেরকে আফগানিস্তানের আইন মেনে চলতে হবে। তিনি আরও বলেন, তালেবান সরকারের মন্ত্রিসভায় পূর্ববর্তী সরকারের কোনো সদস্য উপস্থিত থাকবে না। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরও আগামী দুই দিনের মধ্যে আবারও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আব্বাস স্তানাকজাই। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান কোনো হস্তক্ষেপ করবে না বলে একজন তালেবান নেতার বরাত দিয়ে খবর দিয়েছে ভারতীয় একটি নিউজ চ্যানেল। তালেবান নেতা জালালউদ্দিন হাক্কানের ছেলে আনাস হাক্কানের উদ্ধৃতি দিয়ে ভারতীয় টিভি চ্যানেল নিউজ 18 এ খবর জানিয়েছে। তালেবানের শীর্ষস্থানীয় নেতা জালালউদ্দিন হাক্কানি সেদেশের হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা। ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে সম্ভাব্য তালেবান সরকারের নীতি কি হবে এমন প্রশ্নের জবাবে আনাস বলেন, তালেবান অন্য কোনো একক দেশের অভ্যন্তরীণ বিষয় বা দুদেশের সম্পর্কের বিষয়ে নাক গলাবে না। তিনি আরও বলেন, ভারতসহ বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে তালেবান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় রক্তপাত ও নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নতুন যুগের সূচনা ঘটবে, যেখানে সামরিক শক্তির উপর নির্ভরতা কমে আসবে। গত সোমবার মধ্যরাতে সর্বশেষ মার্কিন সেনাদল প্রাণ নিয়ে কোনো মতে কাবুল ত্যাগ করে। এর ২৪ ঘণ্টার মাথায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন জো বাইডেন। তিনি আরও বলেন, বিদেশে আমেরিকার ভূমিকা পরিবর্তনের এটাই সময়। এই সিদ্ধান্ত শুধু আফগানিস্তান নিয়েই নয়, এটা অন্য দেশ পুনর্গঠনে বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালানোর যুগেরও সমাপ্তি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা গত ২০ বছর ধরে নিজের মূল্যবোধগুলোকে আফগানিস্তানের জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আখেরে ওয়াশিংটনের কপালে পরাজয় ও বিপর্যয় ছাড়া আর কিছুই জোটেনি। বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তকে স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হল কোনো মূল্যবোধ অন্য কোনো জাতির উপর চাপিয়ে দেওয়া যায় না। আফগানিস্তানে আমেরিকার হস্তক্ষেপ ত্রুটিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, মার্কিন বাহিনী গত 20 বছরে আফগানিস্তানের জনগণের জীবনযাপনে পরিবর্তন আনার চেষ্টা করেছে। মার্কিনিরা আফগানদের উপর নিজেদের নিয়মকানুন ও জীবনযাপনের আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, এর ফলাফল হিসেবে এসেছে বিপর্যয়, আর আমেরিকার হয়ে যারা কাজ করেছেন তারা প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে আমেরিকার অর্জন শূন্য। আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর জাতীয় দলকে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে তালেবান। এ তথ্য নিশ্চিত করেছেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। এর ফলে আফগান জাতীয় দলের ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সফরের পথে আর বাধা থাকল না। তিনি জানান, আফগান টিমকে টেস্ট ম্যাচ খেলার জন্য তালেবানের অধীনস্থ প্রশাসন অনুমতি দিয়েছে। এতে আশা জেগে গেছে যে আফগান ক্রিকেট টিম তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অব্যাহত রাখতে পারবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মানবাধিকারের প্রতি আফগান তালেবানদের সম্মান দেখানোর উপর আন্তর্জাতিক সাহায্যের বিষয়টি নির্ভর করছে। এ বক্তব্যের মাধ্যমে ব্যক্তি ও সামাজিক অধিকার লঙ্ঘিত হয় এমন কর্মকাণ্ডের বিষয়ে তিনি তালেবানদেরকে আগাম সতর্ক করে দিলেন বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রাইজওয়ান হুসাইন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, মানবাধিকারের প্রতি আফগান তালেবানদের সম্মান দেখানোর উপর আন্তর্জাতিক সাহায্যের বিষয়টি নির্ভর করছে। তিনি বলেছেন, তালেবানদের এটা জেনে রাখা উচিত, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানদের আন্তর্জাতিক সাহায্য ও সমর্থনের প্রয়োজন রয়েছে। তাই মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতিও তাদের শ্রদ্ধাশীল হতে হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একদিন পর ইসলামাবাদে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী তালেবানদের ব্যাপারে এই বক্তব্য দিলেন। এই সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তালেবানরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তানে মানবাধিকার রক্ষা ও জাতীয় সরকার গঠন করবে কিনা সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি। পর্যবেক্ষকরা বলছেন, আন্তর্জাতিক সাহায্য ও সমর্থন পেতে হলে তালেবানদেরকে মানবাধিকার মেনে চলার যে শর্ত পাক পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন তা থেকে ব্যক্তি ও সামাজিক অধিকার লঙ্ঘিত হয় এমন কর্মকাণ্ডের বিষয়ে তিনি তালেবানদেরকে আগাম সতর্ক করে দিয়েছেন। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর এবং সেদেশ থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবানরা কীভাবে দেশ শাসন করবে আফগানিস্তানের জনগণ সহ আন্তর্জাতিক সমাজের এখন সেটাই প্রশ্ন। আফগানিস্তানে গত 2 দশকে তালেবানদের অতীত কর্মকাণ্ড ও আচরণের কারণে ওই দেশটির জনমনে এ আশঙ্কা তৈরি হয়েছে যে ক্ষমতায় আসার পর তালেবানরা আদৌ মানবাধিকারের নীতিমালা মেনে চলবে কিনা। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, গত 2 দশকে এই গোষ্ঠী অনেক বিজ্ঞ হয়েছে এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তালেবান মুখপাত্রের এই বক্তব্য থেকে তারা মানবাধিকার সহ সব ধর্ম, জাতি ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বিশ্বাসী হবে বলে ধারণা করা হচ্ছে। তালেবানরা ক্ষমতায় আসার পর পাশ্চাত্যের কোনো কোনো কর্মকর্তা আফগানিস্তানকে সাহায্য বন্ধের ঘোষণা দিয়ে বলেছেন, তারা যদি মানবাধিকারের প্রতি সম্মান দেখায় তাহলে তালেবানের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আসবে। পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সাহায্য ও সমর্থন পেতে হলে তালেবানদেরকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যে শর্ত দিয়েছেন তার মাধ্যমে তিনি মূলত মানবাধিকার মেনে চলার ব্যাপারে ইসলামাবাদের পক্ষ থেকে তালেবানদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। খুব শীঘ্রই স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে তিনি এই নির্দেশ দেন। এদিকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন,
আমরা একটু এখন অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, আর টিকার কোনো সমস্যা নেই। আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে, শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজ সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের নিকটে একথা বলেন শিক্ষামন্ত্রী,
আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আগামী এক মাসের মধ্যে আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা 18 বছরের বেশি যাদেরকে টিকা দেওয়া যাবে তাদেরকে টিকা দেওয়া শেষ করা, এবং তারপরে যেহেতু টিকা দেওয়ার পরে আরো সপ্তাহ দুয়েক লাগে আপনারা জানেন ইমিউনিটির সেটি পেতে একটা পর্যায়ে আসতে, অর্থাৎ আমরা অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারব।
স্কুল খুলে দেওয়ার ব্যাপারে দীপুমনি বলেছেন, স্কুলগুলো খোলার জন্য বিজ্ঞানসম্মতভাবে বলা হয় করোনা সংক্রমণ শতকরা 5% বা তার নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়, কিন্তু আমাদের এখানে অত্যন্ত ঘন বসতিপূর্ণ এলাকা এবং আমাদের শিক্ষার্থীরা অধিকাংশই তাদের বাড়িতেও স্বল্প পরিসরে অনেকের সঙ্গে বসবাস করছে, তারপরেও দীর্ঘদিন ধরে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান, তাদের শরীরের সাথে মানসিক স্বাস্থ্যের বিষয়টিও এখানে বিবেচনার বিষয়। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী 13 সেপ্টেম্বর থেকে খোলা হচ্ছে দেশের সকল মেডিকেল কলেজ। এর আগে সকল শিক্ষক শিক্ষার্থী ও কলেজগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের 100% টিকা নিশ্চিত করা হবে। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন গতকাল গণমাধ্যমকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী 5 সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে, এ ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত কিছু পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে এবং সিদ্ধান্তগুলি গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইমাম জয়নুল আবেদিন আলাহ ইসলামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ইমাম সাজ্জাদ আল ইসলামের শাহাদত সম্পর্কিত আজকের এই বিশেষ আলোচনা পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
25 মহরম কারবালা বিপ্লবের অন্যতম প্রধান সংরক্ষক ও আশুরা সংস্কৃতির ক্রমবিকাশের পথিকৃৎ ইমাম জাইনুল আবেদিনের শাহাদত বার্ষিকী। কারবালা ঘটনার 34 বছর পর শাহাদত বরণ করেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম।
কুফায় বন্দীদেরকে ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদের দরবারে আনা হলে জিয়াদ তাদেরকে উপহাসের চেষ্টা করে এবং ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালামকে হত্যা করতে চায়। কিন্তু ইমামের বোন হযরত জায়নাব সালামুল্লাহ আলাইহার সাহসী বক্তব্য ও বিশেষ করে নবী পরিবারের সদস্যদেরকে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ও শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য মহান আল্লাহর প্রতি তাঁর প্রশংসাসূচক কথাগুলো জিয়াদকে হতভম্ব বা লাজবাব করে দেয়। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের পর তাঁর বোন হযরত জায়নাব সালামুল্লাহ আলাইহা ইমামের একমাত্র জীবিত ও অসুস্থ পুত্র হযরত জাইনুল আবেদিন আলাইহিসসালামের জীবন রক্ষা করেন। অবশ্য এজন্য তিনি শত্রুদের কাছে দয়া ভিক্ষা করেননি। ভাতিজাকে বুকে জড়িয়ে ধরে তিনি জল্লাদকে বলেছিলেন, আমার ভাতিজাকে হত্যা করতে হলে আমাকেও হত্যা করতে হবে। এভাবে তিনি একজন নিষ্পাপ ইমামের জীবন রক্ষা করেন নতজাতনু না হয়েই। দামেস্কেও এই মহান ইমামকে হত্যার চেষ্টা অলৌকিকভাবে ব্যর্থ হয় বলে বর্ণনা রয়েছে।
কারবালা বিপ্লবের একটি বড় শিক্ষা হল ক্রাইসিস ম্যানেজমেন্ট বা দুর্যোগ প্রতিরোধের ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার অনন্য দৃষ্টান্ত ছিলেন ইমাম হুসাইনের সুযোগ্য পুত্র ইমাম জাইনুল আবেদিন ও বোন হযরত জাইনাব। কারবালার ঘটনা প্রবাহে আশুরা পর্বের আগে ও আশুরার পর থেকে যেসব কঠিন সংকট দেখা দেয় তা খুব সুন্দরভাবে মোকাবেলা করে সংকটগুলোকে অনেক ক্ষেত্রেই সুযোগে ও কারবালার মহান বিপ্লবকে সরিয়ে দেওয়ার সাফল্যের জন্য ইসলাম এই দুই উজ্জ্বল নক্ষত্রের কাছে চিরঋণী। কুফার সংকটময় পরিবেশে ও ইয়াজিদ শাহির রাজধানী সিরিয়ায় কঠোর বিরূপ পরিবেশে সত্য ঘটনা তুলে ধরে খোদাদ্রোহী উমাইয়া রাজবংশের ভিত্তি নড়বড়ে করে দিয়েছিলেন হযরত জাইনাব ও ইমাম জাইনুল আবেদিন। ফলে আসন্ন গণবিদ্রোহ ঠেকাতে ইয়াজিদ নবী পরিবারকে সসম্মানে মদিনায় পাঠাতে বাধ্য হয়েছিল। কুফাই ইবনে জিয়াদ গণবিদ্রোহের ভয়ে তড়িঘড়ি করে নবী পরিবারকে সিরিয়ায় পাঠিয়ে দেয় অপ্রচলিত সড়ক ও পথ ব্যবহারের মাধ্যমে।
ইমাম হুসাইন আলাইহিসসালামের পুত্র ইমাম জাইনুল আবেদিন 38 হিজরির 5 শাবান বা মতান্তরে 15 জামাদিউল আব্বাল মাসে তথা খ্রিস্টীয় 658 সালে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর প্রকৃত নাম ছিল আলী। তাঁর মা ছিলেন শেষ ইরানি রাজার কন্যা শাহরবানু। আল্লাহর অত্যধিক ইবাদত বন্দেগীর কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য এই মহান ইমাম জাইনুল আবেদিন বা ইবাদতকারীদের অলংকার উপাধি পেয়েছিলেন। দীর্ঘ সময় ধরে নামাজ ও সিজদায় রত থাকতেন বলে তিনি সাজ্জাদ নামেও পরিচিত ছিলেন। ইমাম সাজ্জাদ কারবালার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। 10ই মহরমের সেই ভয়াবহ ঘটনার দিনে মারাত্মক অসুস্থ থাকায় তিনি জিহাদে যোগ দিতে পারেননি। ইয়াজিদের সেনারা তাকে হত্যা করতে গিয়েও তাঁর ফুফু জাইনাব সালামুল্লাহ আলাইহার প্রতিরোধের মুখে এই মহান ইমামকে জীবিত রাখতে বাধ্য হয়। পরবর্তীকালেও আল্লাহর ইচ্ছায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান। আসলে মহান আল্লাহই এভাবে তাঁকে মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়া সহ কারবালার কালজয়ী বিপ্লবের পরবর্তী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা ও এই বিপ্লবের প্রকৃত বাণী মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবিত রেখেছিলেন।
কারবালার ঘটনার পর ইমাম জাইনুল আবেদিন ও তাঁর বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা যদি জীবিত না থাকতেন তাহলে কারবালার শহীদদের আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত এ বিপ্লবকে নিছক একটা দুর্ঘটনা বলে প্রচার করার ইয়াজিদি চক্রান্ত সফল হতো। উমাইয়া শাসকরা তখন এটাও প্রচার করত যে ইমাম হুসাইন আল ইসলাম ইয়াজিদের মতো তাগুতি শাসকের শাসন মেনে নিতে চেয়েছিলেন, আর এর ফলে পবিত্র ইসলাম ধর্মকে অবিচারের ব্যাপারে আপোষকামী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র সফল হতো। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় হযরত ইমাম সাজ্জাদ ও জাইনাব সালামুল্লাহি আলাইহা কারবালা থেকে বন্দী অবস্থায় কুফা ও দামেস্কে যাবার পথেই স্বল্প সময়ে জনগণকে জানিয়ে দেয় যে কারবালাই প্রকৃতপক্ষে কি ঘটেছিল এবং কারা ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও কারা ছিল ইসলামের লেবাসধারী জালেম শাসক মাত্র। পিতা ইমাম হুসাইন আল ইসলামের উপর নতুন ইমাম হিসেবে তিনি কুফা ও দামেশকে জালিম শাসকদের দরবারে বীরত্বপূর্ণ ভাষণ দিলে গণবিদ্রোহের ভয়ে আতঙ্কিত জালিম ইয়াজিদ কারবালা থেকে বন্দী করে আনা নবী পরিবার ও ইমামের সঙ্গীদেরকে মুক্তি দিতে এবং তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিতে বাধ্য হয়।
ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে তেজোদ্দীপ্ত বক্তব্য রেখেছিলেন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা। একই ধরনের বক্তব্য রেখেছিলেন নতুন ইমাম হযরত জাইনুল আবিদিন আলাইহিসসালাম। কুফায় ফুপু জাইনাব সালামুল্লাহ আলাইহা ও বোন ফাতিমার ভাষণ শুনে জনগণ যখন মর্মাহত হয় ও কাঁদতে থাকে, তখন তাদের সমাবেশে নতুন এই ইমামও বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, হে মানুষেরা, আমি আলী হুসাইন ইবনে আলী আলাইহিসসালামের সন্তান। আমি তার সন্তান যার সব কিছু লুট করা হয়েছে, যার পরিবারের সবাইকে বন্দী করে এখানে আনা হয়েছে। আমি তার সন্তান যে ফোরাতের কিনারায় মর্মান্তিক ও নৃশংসভাবে নিহত হয়েছে। হে লোকেরা, তোমরা কেয়ামতের দিন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের বলবেন, তোমরা আমার পরিবারবর্গকে এভাবে কতল করেছ আর আমার মর্যাদাও অক্ষুণ্ণ রাখোনি, তাই তোমরা আমার উম্মত নও। নতুন ইমামের এই বক্তব্য শুনে কুফাবাসী চিৎকার ধ্বনি দিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং একে অপরকে তিরস্কার করে বলতে থাকে, আমরা এতই দুর্ভাগা যে নিজেরা যে ধ্বংস হয়ে গেছি তাও জানি না।
কুফার মহাপাপিষ্ট ইয়াজিদি গভর্নর ইবনে জিয়াদ নতুন ইমামকে তথা ইমাম জাইনুল আবেদিনকে হত্যার নির্দেশ দিলে ফুফু জাইনাব বলেন, তাহলে আমাকেও হত্যা করো তার সঙ্গে। নতুন ইমাম বলেন, আপনি ওর সঙ্গে কথা বলবেন না, আমি ওর সঙ্গে কথা বলছি। তিনি জিয়াদের দিকে তাকিয়ে বলেছিলেন, ওহে জিয়াদের ছেলে, আমাকে হত্যার ভয় দেখাচ্ছ? তুমি কি জানো না শহীদ হওয়া আমাদের প্রথা ও শাহাদত বরণ আমাদের মর্যাদা? সিরিয়ায় শহরের অলিগলি দিয়ে ইমাম ও তার পরিবারের কয়েকজনকে একই দড়িতে বেঁধে ইয়াজিদের দরবারে আনা হয়। এ সময় ইমাম জাইনুল আবেদিন বীরত্বের সঙ্গে ইয়াজিদের দিকে তাকিয়ে বলেন, হে ইয়াজিদ, আল্লাহর রাসূলের ব্যাপারে কি চিন্তা করেছ? যদি তিনি এভাবে আমাদেরকে দড়ি বাঁধা অবস্থায় দেখেন। ইমামের এ কথা শুনে উপস্থিত সবার মধ্যে কান্নার রোল ওঠে। সিরিয়ার মসজিদে নবীবংশকে ও হযরত আলীকে গালিগালাজ করা হতো মুয়াবিয়ার আমল থেকেই। কারবালার ঘটনার পর একদিন এই মসজিদে হযরত আলী আল ইসলাম ও ইমাম হুসাইন আল ইসলামকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলে বেতনভোগী খতিব সেখানে উপস্থিত ছিলেন ইমাম জাইনুল আবেদিন। তিনি খতিবকে বললেন, খতিব, তুমি ইয়াজিদকে সন্তুষ্ট করতে গিয়ে দোজখে স্থান তৈরি করেছ নিজের জন্য। তিনি ইয়াজিদের দিকে ফিরে বললেন, আমাকেও মিম্বরে যেতে দাও, কিছু কথা বলবো যাতে আল্লাহ খুশি হবেন ও উপস্থিত লোকদের সওয়াব হবে। উপস্থিত লোকদের চাপের মুখে ইয়াজিদ অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়।
ইমাম জাইনুল আবেদিন মহান আল্লাহর অশেষ প্রশংসা সূচক কিছু বাক্য বলার পর বলেছিলেন, হে জনতা, আল্লাহ আমাদের ছয়টি গুণ ও সাতটি মর্যাদা দিয়েছেন, জ্ঞান, সহনশীলতা, উদারতা, বাগ্মিতা, সাহস ও বিশ্বাসীদের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা। আমাদের মর্যাদাগুলো হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সিংহ ও সত্যবাদী আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম, বেহেশতের দুই পাখার অধিকারী হযরত জাফর আত-তাইয়্যার, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হযরত হাসান ও হুসাইন আলাইহিমাসসালাম আমাদের থেকেই, আর আমরাও তাঁদের থেকেই। যারা আমাকে জানে তারা তো জানেই, যারা জানে না তাদেরকে জানাচ্ছি আমার বংশ পরিচয়। হে জনতা, আমি মক্কা ও মিনার সন্তান, আমি জামজাম ও সাফার সন্তান, আমি তাঁর সন্তান যিনি হজরে আসওয়াদ বা কালো পাথর তুলেছিলেন তাঁর কম্বলের প্রান্ত ধরে, আমি ওই শ্রেষ্ঠ ব্যক্তির সন্তান যিনি কাবা তওয়াব করেছেন ও সাই করেছেন সাফা ও মারোয়ায় তথা হজ করেছেন, আমি এমন এক ব্যক্তির সন্তান যাকে এক রাতেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল।
ইমাম সাজ্জাদ তথা ইমাম জাইনুল আবেদিন আরো বলেছিলেন, আমি হুসাইনের সন্তান যাকে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি আলীর সন্তান যিনি মোর্তাজা, আমি মুহাম্মাদের সন্তান যিনি বাছাইকৃত, আমি ফাতিমাতুজ জাহরার সন্তান, আমি সিদরাতুল মুনতাহার সন্তান, আমি সাজারাতুল মুবারাকাহ বা বরকতময় গাছের সন্তান, হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহার সন্তান, আমি এমন একজনের সন্তান যিনি তার নিজের রক্তে ডুবে গেছেন, আমি এমন একজনের সন্তান যার শোকে রাতের আধারে জিনেরা বিলাপ করেছিল, আমি এমন একজনের সন্তান যার জন্য শোক প্রকাশ করেছিল পাখিরা। ইমামের খুতবা এ পর্যন্ত পৌঁছলে উদ্বেলিত জনতা চিৎকার করে কাঁপতে লাগল ও বিলাপ শুরু করল, ফলে ইয়াজিদ আশঙ্কা করল যে গণবিদ্রোহ শুরু হতে পারে। সে মুয়াজ্জিনকে আজান দেওয়ার নির্দেশ দিল।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম আজানের প্রতিটি বাক্যের জবাবে আল্লাহর প্রশংসাসূচক বাক্য বলেছিলেন। যখন মুয়াজ্জিন বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন ইমাম আলাইহিসসালাম মাথা থেকে পাগড়ি নামিয়ে মুয়াজ্জিনের দিকে তাকিয়ে বললেন, আমি এই মুহাম্মাদের নামে অনুরোধ করছি, এক মুহূর্ত নীরব থাকো। এরপর তিনি ইয়াজিদের দিকে তাকিয়ে বললেন, এই সম্মানিত ও মর্যাদাপূর্ণ রাসূল কি আমার প্রপিতামহ না তোমার? যদি বলো তোমার, তাহলে গোটা পৃথিবী জানে তুমি মিথ্যা বলছ। আর যদি বলো আমার, তাহলে কেন তুমি আমার বাবাকে জুলুমের মাধ্যমে হত্যা করেছ, তার মালপত্র লুট করেছ ও তাঁর নারী স্বজনদের বন্দী করেছ? এ কথা বলে ইমাম আলাইহিসসালাম নিজের জামার কলার ছিঁড়ে ফেললেন এবং কাঁদলেন। এরপর বললেন, আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই যার প্রপিতামহ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই লোকগুলো আমার পিতাকে জুলুমের মাধ্যমে হত্যা করেছে এবং আমাদেরকে রোমানদের মতো বন্দী করেছে? অভিশাপ তোমার উপর, যেদিন আমার প্রপিতামহ ও পিতা তোমার উপর ক্রুদ্ধ হবেন।
অবস্থা বিগতিক দেখে ইয়াজিদ নামাজ শুরু করার নির্দেশ দেয়, কিন্তু ক্রুদ্ধ ও ক্ষুব্ধ জনতার অনেকেই মসজিদ থেকে বেরিয়ে যান। পরিস্থিতির চাপে পড়ে ইয়াজিদ নিজেও ভোল পাল্টে ফেলে ইমাম হুসাইন আলাইসলাম ও নবী পরিবারের সদস্যদের হত্যার জন্য দুঃখ প্রকাশ করে এবং এর দায় জিয়াদের উপর চাপিয়ে প্রকৃত ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ইয়াজিদ ইমাম হুসাইন আলাইসলামের বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার অনুরোধে কারবালা শহীদের জন্য শোক অনুষ্ঠান পালনের অনুমতি দেয়। 7 দিন ধরে শোক সমাবেশ হয়। বিপুল সংখ্যক সিরীয় নারী শোক অনুষ্ঠানে যোগ দেয়। সিরীয় পুরুষদের অনেকেই ইয়াজিদকে হত্যার পরিকল্পনা করতে থাকে, কিন্তু এ পরিকল্পনা গোপনে জানতে পেরে ইয়াজিদ নবী পরিবারকে সফরের রসদপত্র দিয়ে মদিনায় পাঠিয়ে দেয়।
কারবালা বিপ্লবের প্রকৃত ঘটনা ও শিক্ষা প্রচারের পাশাপাশি ইসলাম বিরোধী নানা চিন্তাধারার মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার দায়িত্ব পালন করতেন ইমাম সাজ্জাদ। ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা ও চেতনা রক্ষা ইমাম জাইনুল আবিদিনের ইসলামী সাংস্কৃতিক কার্যক্রমের কাছে চিরঋণী। সহিফায়ে সাজ্জাদিয়া নামে তাঁর দোয়া ও মুনাজাতের অমর গ্রন্থটি আত্মিক পরিশুদ্ধি ছাড়াও সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের নানা দিক নির্দেশনায় সমৃদ্ধ। ইমামের রেখে যাওয়া রিসালাতাল হুকুক শীর্ষক অধিকার সংক্রান্ত নির্দেশনা মানবাধিকার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার ঘোষণার চেয়েও বিস্তারিত ও আধ্যাত্মিক ঔজ্জ্বল্যে ভরপুর। কারবালার মহা ট্র্যাজেডির 34 বছর পর 57 বছর বয়সে শাহাদাত বরণ করেছিলেন হযরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম। জনগণের মধ্যে ইমাম সাজ্জাদের প্রভাব বাড়তে থাকায় ষষ্ঠ উমাইয়া শাসক আব্দুল মালিক বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে। কারবালার ঘটনার পর তিনি যখনই পানি দেখতেন, বাবাসাহ কারবালার শহীদদের চরম পিপাসার কথা ভেবে কান্নায় ভেঙে পড়তেন। কোনো ভেড়া বা দুম্বা জবাই করার দৃশ্য দেখলেও কেঁদে আকুল হতেন। তিনি প্রশ্ন করতেন, এই পশুকে জবাইয়ের আগে পানি পান করানো হয়েছে কিনা। পানি দেওয়া হয়েছে একথা শোনার পর তিনি বলতেন, কিন্তু আমার তৃষ্ণার্ত ক্ষুধার্ত বাবাকে পানি না দিয়েই জীবন্ত অবস্থায় জবাই করেছিল ইয়াজিদ সেনারা। ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম সবসময় রোজা রাখতেন। ইফতারির সময় তিনি কাঁদতে কাঁদতে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করা হয়েছে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায়।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই আলোচনা শেষ করছি।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 2 সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ডেঙ্গুর এই আক্রমণ আগে দেখেননি চিকিৎসকেরা। প্রথম আলো, স্থগিত ইউপির ভোট চলতি মাসেই, অক্টোবর থেকে দ্বিতীয় ধাপের ইসির বৈঠক আজ। ইত্তেফাক, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশ দিয়েছি বললেন প্রধানমন্ত্রী। যুগান্তর, ককপিটে বসে নয় নিথর হয়ে দেশে ফিরলেন পাইলট নৌশাদ কালের কণ্ঠ। 28 দিনের ঝড় মুক্ত পরি মেহেদির বার্তা, ট্রমার মধ্যে আছি মানব জমিন। ভারতের শিরোনাম, বিজেপি ছেড়ে কোনো বিধায়ক তৃণমূলে যাবেন না বলে ভুল করেছিলাম, মেনে নিলেন দিলীপ ঘোষ, আনন্দবাজার পত্রিকা। কথা নয় যুদ্ধ হবে, তালেবানকে স্পষ্ট বার্তা পাঞ্জশিরের যোদ্ধাদের, সংবাদ প্রতিদিন। 2 মাসে সর্বোচ্চ, ফের দেশে দৈনিক করোনা আক্রান্ত 50,000 ছুঁই ছুঁই আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে গুম পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের ককাসে আলোচনা, এ খবর দিয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের গুমের ঘটনা নিয়ে মার্কিন কংগ্রেসের ককাসে যে আলোচনা হয়েছে, সে আলোচনা বাংলাদেশের জন্য বিরাট বদনামের ব্যাপার, মানসম্মানের ব্যাপার, এবং এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও নানা প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। খুব সম্প্রতি আন্তর্জাতিক গুম দিবস পালিত হয়েছে, সে উপলক্ষে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যে গুম হয়ে যাওয়া লোকজনের পরিবারের পরিজন, বিশেষ করে সেই সমস্ত পরিবারের শিশু সন্তানদের আর্তনাদ, কান্নাবি জড়িত নানা রকমের স্মৃতিচারণ, এবং গুম হয়ে যাওয়া পরিবারগুলোর নানা দুঃখ দুর্দশার কথা, এ সমস্ত থেকে একথা পরিষ্কার হয় যে বাংলাদেশে যথেষ্ট গুমের ঘটনা ঘটেছে এবং এখন মার্কিন ককাসে আলোচনা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত গুমের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। গুম হয়ে থাকা মানুষদের তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া দরকার। পাশাপাশি এই ধরনের ন্যাক্কারজনক, দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেদিকে বিশেষভাবে প্রশাসনের নজর রাখা উচিত।
ওয়াশিংটনের কপালে পরাজয় ও বিপর্যয় ছাড়া আর কিছু জোটেনি, একথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনার পর্যবেক্ষণ কি?
জি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছে যে আফগানিস্তানে পরাজয় এবং বিপর্যয় ছাড়া আর কিছু জোটেনি আমেরিকার ভাগ্যে, কথাটা খুবই ভালো কথা এবং বাস্তব কথা। আমরা জানি যে আমেরিকা সম্প্রতি আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে। এই বিদায়ের সময়ও আমেরিকার 13 জন সেনা নিহত হয়েছে, অত্যন্ত লজ্জাজনকভাবে তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবতা প্রতিষ্ঠার জন্য আমেরিকা সামরিক অভিযান চালিয়েছিল বলে দাবি করে থাকে। কিন্তু সেই দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা তো দূরের কথা, সেই তালেবানকেই আবার তারা ক্ষমতায় বসিয়ে রেখে গেল। ক্ষমতায় বসিয়ে রেখে গেল এই কারণে বলছি যে তালেবানের সঙ্গে চুক্তির মাধ্যমে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে, যার অর্থ দাঁড়ায় যে মার্কিন সেনা চলে গেলে তালেবান ক্ষমতা আসবে। এখন প্রশ্ন হচ্ছে এত কিছু বিপর্যয় ঘটল আফগানিস্তানে মার্কিন বাহিনী, মার্কিন সরকার, হাজার হাজার মানুষ মারা গেছে, অর্থাৎ সামগ্রিকভাবে একটা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে আফগানিস্তান। এই বিপর্যয়ের মধ্যে ফেলার জন্য একমাত্র দায়ী আমেরিকা। এখন আমি মনে করি রুশ প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য দিয়াই শেষ কথা নয়। রাশিয়া, চীন, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদের দায়িত্ব আছে। এই যে বিপর্যয় ঘটালো, মানবতা বিরোধী অপরাধগুলো, যুদ্ধ অপরাধগুলো, তাদের বিচার হওয়া দরকার। সে কারণে আমি মনে করি রাশিয়ার যেহেতু সুযোগ রয়েছে, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এবং সাধারণ পরিষদে প্রস্তাব আনতে পারে। তা যদি না করে শুধুমাত্র বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাহলে তার অবস্থান ক্ষুণ্ণ হবে আন্তর্জাতিক অঙ্গনে, এবং তার এই বক্তব্য নির্ভর অবস্থান মুক্তিকামী বিশ্ববাসীকে সন্তুষ্ট করবে না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কথা নয় যুদ্ধ হবে, তালেবানকে স্পষ্ট বার্তা, পাঞ্জশিরের যোদ্ধাদের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। আফগানিস্তানে প্রতিরোধের আরেক নাম পাঞ্জশির। সিংহের উপত্যকা বারবার রক্তাক্ত করেছে তালেবানকে, এবারও পাহাড় ঘেরা প্রদেশটি থেকে জেহাদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বিখ্যাত মুজাহিদ কমান্ডার আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে। তালেবানের শান্তি আলোচনার পাল্টা পাঞ্জশিরের যোদ্ধারা বার্তা দিয়েছেন এভাবে, কথা নয় যুদ্ধ হবে, সাপ কথা। সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আফগানিস্তানের কার্যনির্বাহী প্রেসিডেন্ট সালে একথায় স্পষ্টভাবে জানিয়েছেন যে তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে, তালেবানিদের রুখে দেয়া হবে। আফগানিস্তান জয় করেও স্বস্তি নেই তালেবানের। এখনও তাদের গলার কাঁটা হয়ে রয়েছে কাবুল থেকে মাত্র 110 কিলোমিটার দূরের হিন্দুকুশ ঘেরা স্বাধীন পাঞ্জশির। বাধ্য হয়ে আহমেদ মাসুদ ও সালের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছিল তালেবানরা, কিন্তু সে কথায় কান দেননি তারা। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, তুঙ্গে শীর্ষ নেতাদের দ্বন্দ্ব, সরকার গড়তে কালঘাম ছুটছে তালেবানদের। এ খবরে লেখা হয়েছে দখলে এসেছে কাবুল, এবার স্রেফ সরকার গঠনের পালা, কিন্তু সেই সরকার গড়তে গিয়ে কালঘাম ছুটেছে তালেবান শীর্ষ নেতাদের। নতুন সরকার গঠনের আগেই তালেবান সংসারে দ্বন্দ্ব প্রকাশ্যে। দেশের জাতীয় পশু হওয়া উচিত গরু, আদালতের পর্যবেক্ষণে বিতর্ক, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। ভারতে জাতীয় পশু হোক গরু, কোন হিন্দুত্ববাদী নেতা নন, একথা বলেছে খোদ এলাহাবাদ হাইকোর্ট। শুধু তাই নয়, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব গোহত্যা সংক্রান্ত একটি মামলার রায়ে জানিয়েছেন গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকারের মধ্যে পড়া উচিত, কেন্দ্রের উচিত এ সংক্রান্ত বিল আনা। বুধবার উত্তরপ্রদেশের নতুন গোহত্যা সংক্রান্ত আইনে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট। ওই মামলার শুনানিতে বিচারপতি যাদবের পর্যবেক্ষণ ছিল গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত, তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা উচিত কেন্দ্রের। কেন্দ্রে তথাকথিত হিন্দুত্ববাদী শক্তি বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশে নতুন মাত্রা পেয়েছে গো রাজনীতি। গোরক্ষার নামে গণপিটুনি, হানাহানি, এমনকি বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এরপর এলাহাবাদ হাইকোর্টের এই রায় কার্যকর হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রয়াত কাশ্মীরের পাকপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানি, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। প্রয়াত জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানি বুধবার শ্রীনগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাকিস্তানপন্থী ওই প্রাক্তন হুরিয়াত কনফারেন্স নেতা। এদিকে গিলানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, তাঁর সঙ্গে একাধিক বিষয়ে আমার মত পার্থক্য ছিল, কিন্তু তাঁকে আমি সম্মান করি এবং তাঁর আত্মার সদ্গতি কামনা করি। গিলানির মৃত্যুতে কাশ্মীরে হিংসার আশঙ্কায় সতর্ক সেনাবাহিনী, কাশ্মীরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এদিকে তাকে স্বাধীনতা যোদ্ধা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবার হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মার্কিন হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু সংখ্যক নারী ও শিশু মর্মবেদনা বয়ে বেড়াচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রাইসি বলেন, গত 20 বছর ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা একান্তই মার্কিনীদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। এই সময় আফগানিস্তানে বহু সংখ্যক নারী ও শিশু হতাহত কিংবা পঙ্গু হয়েছে। রাইসি বলেন, আফগান যুদ্ধ এই কথাই প্রমাণ দিচ্ছে যে মার্কিন বাহিনী বিশ্বের যেখানে গেছে সেখানে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিনষ্ট করেছে। সিরিয়ার তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করেছে ওয়াশিংটন। আফগানিস্তানের চরম অপমানজনক পরাজয়ের পর এই পদক্ষেপ নিল জো বাইডেনের প্রশাসন। এ ঘটনার সম্পর্কে তথ্য রয়েছে এমন একটি সামরিক সূত্র ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে খবর দিয়েছে। সূত্রটি জানিয়েছে, যে তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তার মধ্যে একটি ছিল অত্যন্ত বিতর্কিত, যার অবস্থান ছিল সিরিয়ার পূর্বাঞ্চল দের আজ-জোর প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে। বাকি দুটি ঘাঁটির অবস্থান ছিল সিরিয়ার দূরবর্তী উত্তর পূর্বাঞ্চল হাসাকা প্রদেশের সীমান্তবর্তী কামিশলি এলাকায়। পরমাণু সমঝোতার অচলাবস্থার জন্য পাশ্চাত্যকে দায়ী করল তেহরান। সামরিক সক্ষমতার জন্য বিদেশ নির্ভর নয় ইরান, জানালেন সেনাপ্রধান। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ, মন্তব্য মির্জা ফখরুলের, অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা দখল করতে মরিয়া বিএনপি, অভিযোগ সেতুমন্ত্রীর। তালেবান নেতার সঙ্গে কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তালেবান প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করতে নয়াদিল্লির প্রতি ওয়াইসির আহ্বান, এবং আফগানিস্তানে আগামী দুই দিনের মধ্যে সরকার গঠিত হবে বলে জানালেন তালেবান নেতা সানাক জাই। সরকারে নারীর অংশগ্রহণ থাকবে বলে আশ্বাস। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। এ পর্যন্ত খোদা হাফেজ।